মুবল্লিগ হব সুন্নতে রো, খুব চর্চা করব সুন্নতে রো, দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف درود شریف অগণিত ফজিলত ও বরকত রয়েছে। সাআদাতুদ দারাইন নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত সাইয়্যিদুনা শেখ মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, আমি একবার সফরের মধ্যে ছিলাম, এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল। সেখানে একটি কূপ ছিল কিন্তু বালতি আর রশি ছিল না। আমি চিন্তায় পড়ে গেলাম। তখনই একটি গড়ের ছাদ হতে এক ছোট্ট মেয়ে আমাকে আড়াল হতে দেখছিল আর জিজ্ঞাসা করল, আপনি কি কুষছেন? আমি বললাম, কন্যা, রশি আর বালতি কুষছি। সে জিজ্ঞাসা করল, আপনার নাম? আমি বললাম, মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি। ছোট্ট মেয়েটি অবাক হয়ে বলল, আচ্ছা, আপনি সেই ব্যক্তি যার প্রসিদ্ধির ডঙ্কা চারিদিকে ছড়িয়ে পড়েছে, অথচ আপনার অবস্থা এরকম যে আপনি একটা কূপ থেকে পানি পর্যন্ত ওঠাতে পারছেন না। একথা বলেই সেই ছোট্ট মেয়েটি কূপের মধ্যে থুতু ফেলল। থুতু ফেলার সাথে সাথেই ওই কূপের পানি নিচে ছিল, ওই নিচ থেকে পানিগুলো উপরের দিকে উঠতে লাগলো আর পানি একদম কূপের উপরের কিনারা পর্যন্ত পৌঁছে গেল। তখন হযরত সাইয়্যিদুনা সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উযু করলেন। উযু করার পর সেই ছোট্ট মেয়েটিকে বললেন, কন্যা, তুমি সত্য করে বলো, এই অসাধারণ ক্ষমতা যে তুমি থুতু ফেলার সাথে সাথে কূপের নিচ থেকে পানি অটোমেটিক্যালি উপরের দিকে আসতে লাগলো, এই অসাধারণ ক্ষমতা তুমি কিভাবে লাভ করেছো? তখন সেই ছোট্ট মেয়েটি বলল যে আমি বেশি বেশি আমাদের প্রিয় নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে থাকি। এই অতিরিক্ত এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠের কারণে আমার আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা দান করেছেন। তখন সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে ওই ছোট্ট মেয়েটির কথা শুনে আমি খুবই প্রভাবিত হলাম আর সেখানেই নিয়ত করে নিলাম, সংকল্প করে নিলাম যে আমিও দরুদ শরীফের ফজিলতের উপর একটা কিতাব লিখব। অতঃপর তিনি এর পরবর্তীতে দরুদ শরীফের একটা কিতাব লিখলেন যেটার নাম হচ্ছে দালাইলুল খায়রাত। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই ঘটনা থেকে এটাই জানতে পারলাম যে যারা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে অনেক ক্ষমতা এবং মর্যাদা দান করেন। আসুন আমরাও নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরাও আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। আসুন একবার বরকত লাভের নিয়তে দরুদ শরীফ পড়ি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم। প্রিয় ইসলামী ভাইরা, এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শুরু করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আর এটা উলামায়ে কেরামগণ তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে, ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি বাড়তে থাকবে। এখন আসুন, আমি তো বয়ান করছি, আমি নিয়ত করলাম, এখন যারা বয়ান শ্রবণ করছেন তারা একটু নিয়ত করে নিই যে দৃষ্টিকে নত রেখে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করবো ইনশাআল্লাহ। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দ্বীনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব দুজনও হয়ে বসবো ইনশাআল্লাহ। আর যা কিছু শুনবো এটা সওয়াব অর্জনের নিয়তে শুনবো, এবং যিনি বয়ান করছেন ওনার মনতুষ্টির জন্য এই যিনি যে কথাটা বলা হচ্ছে, যে রিওয়ায়াত বর্ণনা করা হচ্ছে, সেটার উত্তর প্রদান করে তার মন খুশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর বয়ানের পর নিজে আগে এগিয়ে এসে অপর ইসলামের সাথে মোলাকাত এবং তার সাথে মোসাফাহা এবং তার সাথে পরিচিত হওয়ার এবং তাকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্বামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা জিনিসেই বড় গুরুত্ব এবং মর্যাদার সাথে আমাদেরকে প্রদান করেছেন। তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ১২টি মাস দিয়েছেন। ওর আনুল করিমের মধ্যে আমার আল্লাহ তাআলা আয়াতে করিমার মধ্যে এটাই ইরশাদ করেছেন যে আমি তোমাদেরকে ১২টি মাস দিয়েছি, প্রত্যেকটি মাসের আলাদা কিছু তাৎপর্য রয়েছে। তো মুসলমান হিসেবে আমরা জানি আরবি ১২টা মাস রয়েছে। এই ১২ মাসের মধ্যে প্রথম মাসের নাম হচ্ছে মুহররম, সর্বশেষের মাসের নাম হচ্ছে জিলহজ। ইসলাম দেখুন একটা বছরের শুরুতে ইসলামের ঘটনা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি, আবার যদি ইসলামের সর্বশেষ মাস জিলহজ মাস এটাতে দেখেন, দেখবেন যে ইসমাইল আল ইসলামের কোরবানি। ইসলাম শুরুতেও কোরবানি চাই, শেষেও কোরবানি চাই। ইসলাম এটা চাই যে একজন মুসলমান তার প্রিয় আল্লাহ এবং প্রিয় ইসলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কোরবানি দিবে। তাই একজন মুসলমান হিসেবে আমরা যখন হায়াত লাভ করেছি, জন্মগ্রহণ করেছি দুনিয়াতে, আমাদের সবসময় এটা প্রস্তুত থাকতে হবে যে কোনো না কোনো সময় আমার কোনো না কোনো কিছু কোরবানি দিতে হবে। এবং বিশেষ করে আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা ইসলামের জন্য আমাদের কোরবানি, এটা আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের কাছ থেকে শুনেছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আসুন প্রিয় স্বামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মুহররমের সম্পর্কে কিছু আলোচনা শোনার সৌভাগ্য লাভ করব। যে মুহররম যখন আমাদের কাছে আসে, এটা এমনি আসে না, এটা আমাদেরকে অনেক কিছু করার জন্য অনেক কিছু ইশারা দেয়। ওই মুহররমের মধ্যে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তার কি ফজিলত রয়েছে, এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের মধ্যে মুসলমানদের জন্য, উম্মতের জন্য কি মেসেজ দিয়েছেন, সেটাও আমরা ইনশাআল্লাহ শোনার চেষ্টা, সৌভাগ্য লাভ করবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। হযরত সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম নূরে মুজাসসাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজার পর মুহররমের রোজাই হচ্ছে সর্বোত্তম। রমজানের ৩০ ফরজ রোজার পর নফল রোজার মধ্যে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের বেলার নফল নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, অথবা রাতের কোনো সালাতুল লাইল আদায় করা। মুসলিম শরীফের মধ্যে এই রিওয়ায়াত বর্ণিত হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহরমের প্রতিদিনের রোজা এক মাস রোজার সমতুল্য। এই ব্যক্তি যদি মুহরমের একটি রোজা রাখে, আল্লাহ পাক তাকে এক মাস রোজা রাখার সওয়াব দান করবেন। আর আশুরার দিনের রোজা, দশই মুহরমের রোজার কি ফজিলত, আসুন একটু শুনে নি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজা ও রমজানের রোজা ব্যতীত অন্য কোন দিন বা মাসের রোজাকে গুরুত্ব দিয়ে কুচখবর নিতে দেখিনি। অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা এবং আশুরা রোজা রাখাকে। এখন আসুন, এই রোজাকে অন্য কেউ রাখে কিনা, অন্য কোন জাতি অন্য কোন ধর্ম রেখেছে কিনা বা রাখে কিনা, এটা সম্পর্কে কিছু বর্ণনা শুনেনি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার দিনের রোজা রাখো আর এতে ইহুদিদের বিরোধিতা করো। অর্থাৎ ইহুদিরাও এই আশুরার দিনে রোজা রাখে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো আর এতে ইহুদিদের বিরোধিতা করো, আশুরার দিনের আগের দিন অথবা পরের দিনও রোজা রাখো। এটা আমরা চেষ্টা করব 9ই মুহররম অথবা 11ই মুহররম মিলিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকেই এই মাসআলা নিয়ে টেনশনে পড়ে যায় যে অন্যান্য সময় আমি রোজা রাখলে কি আমাকে দুইটা রাখতে হবে। অনেকে বলে হুজুর আমরা শুনেছি যে দুইটা একটা নফল রোজা রাখা যায় না। অনেকে যদি বলা হয় সোমবারে রোজা রাখেন, বলতেছে সোমবারে রাখলে তো মঙ্গলবারে রাখতে হবে বা রোববারে রাখতে হবে, অনেকেই টেনশনে পড়ে যায়। মনে রাখবেন, এই দুইটা রোজা রাখার মাসআলা শুধু মুহররমের সাথেই সম্পৃক্ত। তো মুহররমে রোজা রাখলে দুইটা রোজা রাখার জন্য বলা হয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশ্বাস আশুরার দিনের রোজা দ্বারা আল্লাহ তাআলা পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন। কে ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এটা জানতে পারলাম যে আশুরার দিনের রোজার কি ফজিলত। আমরাও ইনশাআল্লাহ নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আমরাও দশই মুহররম তথা আশুরার দিনে রোজা রাখবো ইনশাআল্লাহ। এখন আসুন, ইসলামের যে বড় দিনগুলো রয়েছে এখানে বিশেষ কিছু আমলও থাকে যেগুলো করার কারণে আল্লাহ পাকের দয়ায় আমার আল্লাহ তাআলার বান্দারা অনেক উপকার লাভ করে থাকে। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এটা বর্ণিত হয়েছে, হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহি তাআলা আলাই বর্ণনা করেন, মুহররমের 9 ও 10 তারিখের রোজা রাখলে অনেক সওয়াব পাওয়া যায়। দশই মুহররম নিজ পরিবার পরিজনের জন্য ভালো খাবার পরিবেশন করলে সারা বছর রুজি রোজগারের মধ্যে বরকত লাভ হবে আর পরিবারের মধ্যে কোনো অভাব অনটন থাকবে না। তো উনি পরামর্শ দিচ্ছেন, উত্তম হচ্ছে খিচুড়ি রান্না করে তা হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সুহদায়ে কারবালা রয়েছেন ওদের জন্য আপনি ফাতিহা দিয়ে সেই খিচুড়ি পরিবারের সদস্যদের মধ্যে খাবারের ব্যবস্থা করে দেন। এরপর উনি আরো পরামর্শ দিচ্ছেন, যদি সম্ভব হয় দশই মুহররমের দিন আপনি গোসল করুন, সারা বছর রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন। কেননা সেই দিন জমজমের পানি পৃথিবীর পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, যার কারণে জমজমের পানি এমনিও তো শিফা, তো জমজমের পানি যেহেতু পৃথিবীর পানির সাথে মিশে যায় সেই জন্য এই দিন যারা গোসল করবে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত বলা মুসিবত এবং রোগ ব্যাধি থেকে নিরাপদ রাখবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরের দিন ইসমত নামক সুরমা নিজ চোখে লাগাবে। মুসলমান এখন সুরমার সুন্নত থেকে মাহরুম হচ্ছে, বঞ্চিত হচ্ছে, সুরমা অনেকেই দিতে চায় না। অনেকে বলে যে সুরমা দিলে আমার ভয় লাগে, সুরমা দিলে মৃত্যুর কথা স্মরণ হয়। মুসলমান এখন এমন অলস এবং উদাসীন হয়ে গিয়েছি, একটা কাজ করলে মৃত্যুর কথা স্মরণ হয় সে কারণে কাজটাও বন্ধ করে দিচ্ছে। আর তখনকার সময়ে মুসলমানরা আল্লাহওয়ালারা মৃত্যুকে স্মরণ করার জন্য মৃত্যুর আলোচনা নিয়ে বয়ান শুনতেন। এখন আমরা মৃত্যুর আলোচনা আসবে, মৃত্যুর স্মরণ আসবে, সেই জন্য আমরা এখন ওই জিনিসগুলো যেমন আগরবাতি অনেকেই জ্বালায় না, বলতেছে আগরবাতি জ্বালালে মৃত্যুর কথা স্মরণ হয়, মৃতদের পাশে এটা জ্বালানো হয়। অনেকেই সুরমা দেয় না, বলে মৃত ব্যক্তিকে সুরমা দিতে দেখেছি আমি, সুরমা দিলে কি হয় কি না কি হয়, হঠাৎ যদি এই সুরমা দেওয়া অবস্থা আমাদের দুনিয়া থেকে চলে যেতে হয়। সেই জন্য মনে রাখবেন, কোনো কিছু বয় করে আপনি সুন্নত বাদ দিলে ওই জিনিসটা আপনার মৃত্যু কোনোদিন দূরবর্তী চলে যাবে না, আপনার মৃত্যু যেদিন হওয়ার সেদিন চলে আসবে। কেননা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত দ্বারা এটা ইরশাদ করেছেন যে যখনই তোমার দুনিয়া থেকে যাওয়ার সময় আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, জাস্ট টাইমেই তোমার জান কবজ করা হবে, তোমাকে পরকালের দিকে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিন ইসবত নামক সুরমা নিজ চোখে লাগাবে, তার চোখে কখনো রোগাক্রান্ত হবে না, কোনো অসুখ হবে না, কোনো রোগ হবে না। আমরা আসুন নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আশুরার দিন একে তো গোসল করব, রোজা রাখব এবং সুরমা দিয়ে আমাদের চোখকে সুন্নত পালন করার একটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আসুন আমরা আশুরার দিনের কিছু বৈশিষ্ট্য ফজিলত শুনে নি যে আশুরা এমন কি দিন, যেই দিনে এত বেশি ফজিলত পাওয়া যাচ্ছে, এটা কেমন দিন। এভাবে রিওয়ায়েতের মধ্যে এসেছে যে দশই মহরমের দিন আশুরার দিন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এর তওবা কবুল হয়েছিল এবং সেই দিনেই তাকে সৃষ্টি করা হয়েছিল। আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছিল দশই মহরম, আর এই দশই মহরমের দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। এরপর এই দশই মহরমের দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, সেই দশই মহরমের দিনেই আরশ কুরসি আসমান জমিন সূর্য চন্দ্র এই বস্তুগুলো সকল পবিত্র এবং মহান বস্তুগুলো এই দশই মহরমের দিনেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নক্ষত্র এবং জান্নাতও এই দশই মহরমের দিন সৃষ্টি করা হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের জন্ম এই দশই মহরমের দিনেই হয়েছিল। এভাবে দেখা যায় ইসলামের অনেক ঘটনা এই দশই মহরমের দিন হয়েছিল। এভাবে বলা হচ্ছে নমরুদের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দশই মহরমের দিনই মুক্তি দিয়েছিলেন। এভাবে হযরত সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম এবং তার উম্মতরা ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং ফিরাউন ও তার সম্প্রদায়ের লোকেরা এই ধ্বংস হয়ে গিয়েছিল এই দশই মহরমের দিন। আরো বলা হচ্ছে এই দিন হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিন তাকে আসমানে উত্তোলন করা হয়েছে। সাথে সাথে হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে গিয়ে এই দিনেই থেমেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই দশই মহরমের দিন বিশাল সাম্রাজ্য দান করা হয়েছিল, আর ইউনুস আলাইহিস সালামকে এই দিনেই মাছের পেট থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম গভীর কূপ থেকে আশুরার দিনেই তাকে বের করা হয়েছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম কে দশই মহরমের দিন আরোগ্য দান করা হয়েছিল, আর সেদিনেই আসমান থেকে জমিনে সর্বপ্রথম বৃষ্টি হয়েছিল। আমরা অনেকে হয়তো জানি না, অনেকে আজকে এই ঘটনা প্রথম শুনছি। আমাদের কাছ থেকে কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীর সর্বপ্রথম বৃষ্টি কোন তারিখে হয়েছে, হয়তো আমরা অনেকে এটা বলতে পারতাম না, আজকে জানলাম যে সর্বপ্রথম বৃষ্টি হয়েছে দশই মহরমের দিন। এবং এই দিনেই আমাদের সাইয়্যিদুনা ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাতের সুদা পান করেছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন। একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ শুনতে পেলেন কান্নার আওয়াজ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, হে ফাতেমা এদিকে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তোমার ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে, আমার মনে হচ্ছে আমার ইমাম হাসান এবং হোসাইন আমার দুই কলিজার টুকরা কান্না করতেছে। তখন ফাতেমা যুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আব্বাজান, তারা অনেকক্ষণ ধরে একটা জিনিসের জন্য কান্নাকাটি করছিল, তো তাদেরকে আমি কোনোভাবে থামাতে পারছিলাম না। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ফাতেমা, তুমি আমার হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কান্না করিও না, কেননা তারা ছোট হলেও তারা যখন কান্না করে আমি প্রিয় নবীর কাছে এটা কোনোদিন পছন্দ না, এটা ভালো লাগে না। আমার ইমাম হাসান এবং হোসাইন যখন কান্না করে আমি নবীর কলিজার টুকরো হওয়ার কারণে আমার অন্তরের মধ্যে তাদের এই কান্নার কারণে ব্যথা অনুভব হয়। কেমন মহব্বত, ছোট বাচ্চা কান্না করতেছে, ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ্য হচ্ছে না। একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রিওয়ায়েতের মধ্যে রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন, দেখতেছেন হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নাকাটি করছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, কেন কান্নাকাটি করতেছে? বলতেছে, আব্বাজান, ঘরের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, পানি আনতে গিয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে। তখনকার আরব মরুভূমি হওয়ার কারণে পানি খুবই কষ্টের বিনিময়ে অর্জিত হতো, পানি আনার জন্য গিয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কয়েকজন সাহাবী ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কারো কাছে কি পানি আছে? তখন সবাই দেখলো পানি নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন ইমাম হাসান এবং হোসাইন এভাবে কান্নাকাটি করতেছে। আমার নবী তাদেরকে শান্ত করার জন্য আর দেরি করলেন না, নিজের জিহ্বা মুবারকটা হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, যাতে শান্ত হয়ে যায়। এবং এটাই আবারও ইরশাদ করলেন, হে ফাতেমা, এটা মনে রাখিও, যখন হাসান এবং হোসাইন কান্না করে তখন আমি নবী হয়ে আল্লাহ তাআলা পালনকর্তা হয়ে এটা কোনোদিন পছন্দ করেন না যে হাসান এবং হোসাইন দুনিয়ার মধ্যে কান্না করবে। কেমন পবিত্র সত্তা ছিলেন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে আল্লাহ তাআলা কেমন মহব্বত করতেন, আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা দেখেছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের মধ্যে জুমার নামাজ আদায়ের জন্য খুতবা দিচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলাম হাসান এবং হোসাইন আসতেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে নিচে নেমে গেলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান পাশে বসালেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম পাশে বসালেন। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এইভাবে নামাজের মধ্যে খুতবার মধ্যে কাউকে এইভাবে প্রাধান্য দেন না। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবীরা, মনে রেখো হাসান এবং হোসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সরদার, আর তাদেরকে যা যারা মহব্বত করবে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করবে। ওই হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন ভাবে আল্লাহ তাআলার প্রিয় ছিলেন, কলিজার টুকরো ছিলেন। একবার রিওয়ায়েতের মধ্যে এসেছে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি ছিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুকের সাথে জড়িয়ে নিলেন, এভাবে তাদের থেকে ঘ্রাণ নিতে শুরু করলেন। তখন আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিশুদের কাছ থেকে ঘ্রাণ নিচ্ছেন, সুঘ্রাণ নিচ্ছেন, তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কেন ঘ্রাণ নিব না, আমার হাসান এবং হোসাইন হচ্ছে জান্নাতে বাগানের ফুল। তো ফুল থেকে তো স্বাভাবিক মানুষ গ্রাণী নেই, তো আমি জান্নাতে ফুল থেকে কেন সুগ্রাম নিব না? তো যাকে আমার আল্লাহ তাআলা যারা যাদেরকে জান্নাতি বাগানের ফুল বলেছেন, ওই হাসান এবং হোসাইন যদি আল্লাহু তাআলা আনহুমা, ওনারা সারা জীবন এটার চেষ্টা করেছেন যেন আমার নবীর এই দীন ইসলাম এবং আমার নবীর সুন্নতটা বাস্তবায়ন হয়ে যায়। আমার ইমাম হাসান রাদি আল্লাহু তাআলা আনহুর অসংখ্য কারামত কিতাবের মধ্যে এসেছে। একটা কারামত আত্তাবাকাতুল কুবরা নামক কিতাবের মধ্যে এসেছে যে হযরত সাইয়্যিদুনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে যাত্রা করলেন। প্রতিমধ্যে হযরত সাইয়্যিদুনা ইবনে মতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে তাদের সাক্ষাৎ হলো। ইবনে মতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, আমার ঘরের পাশের কূপটা একদম শুকিয়ে গিয়েছে, এটার পানি একদম নিচু হয়ে গিয়েছে, পানি আমরা নিতে পারি না, আপনি যদি একটু দোয়া করেন এবং এটার জন্য একটু যদি দোয়া করেন তাহলে আমরা কূপটা পানি যদি বেড়ে যায় আমরা পরিবারের সকল সদস্য সুখে শান্তিতে বসবাস করতে পারবো, পানির টেনশন দূর হয়ে যাবে। তখন আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে তাকে যাকে বললেন, তুমি আমাকে ওই কূপের পাশে নিয়ে যাও। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই ইবনে মতি ওই কূপের পাশে গেলেন এবং তাকে বললেন, তুমি একটা কাজ করো, একটা বালতিতে করে কিছু পানি নিয়ে আসো। ওই কূপ থেকে কিছু পানি নাও। আমার ইমাম হোসাইন রাদি আল্লাহ তাআলার সামনে পানি আনা হলো, তিনি ওই পানিতে মুখ লাগালেন, ওনার মুখ মুবারক লাগালেন। এটা এমন মুখ মুবারক যেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার চুম্বন করেছেন। এটা এমন মুখ মুবারক যেটাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার চুম্বন করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চুম্বন করেন সেটা এমন হয়ে যায় যে আপনারা একটু অনুমান করুন, হাজারে আসওয়াদের কথা। হাজারে আসওয়াদ আজকে এত দামি হলো কেন? হাজিরা ওখানে গেলে লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানুষকে এভাবে মূল্যায়ন করতেছে, কারণ কি? ওই হাজারে আসওয়াদে আমার নবীর চোট মোবারক লেগেছে। এই জন্যই তোমার আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা চমৎকার বলেছেন, হে হাজারে আসওয়াদ, তোমাকে আমি এত চুম্বন করতাম না, এত সম্মান করতাম না যদি না দেখতাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছেন। অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সম্মান করার কারণে, চুম্বন করার কারণে আমিও সম্মান করছি। কেননা আমার নবী এটা ইরশাদ করেছেন, যে ব্যক্তি হাজার আসওয়াদকে চুম্বন করবে, হাজার আসওয়াদ তার থেকে গুনাহ নিয়ে নিবে এবং কাল কিয়ামতের ময়দানে হাজার আসওয়াদ তার জন্য সুপারিশ করবে এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। একটা পাথরের যদি এই অবস্থা হয়, একটা পাথরকে চুম্বন করলে যদি এরকম দয়া হয়, আর আমার ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলাকে আমার নবী চুম্বন করেছেন, মহব্বত করেছেন, আমার ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলার মহব্বত এবং ওনার বিষয়টা কিরকম হবে একটু অনুমান করার দরকার। আমার ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা এভাবে মুখ মোবারক লাগালেন, লাগিয়ে একটু পানি মুখে নিলেন আর একটু খুলি করলেন, আর ওই বালতির অবশিষ্ট পানি যেগুলো ছিল বললেন, এগুলো নিয়ে তুমি কূপের মধ্যে ঢেলে দাও। ইবনে মতি রহমতুল্লাহি তাআলা যখন এই পানি অবশিষ্ট বালতির পানিগুলো কূপের মধ্যে ঢেলে দিলেন, উনি বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি দেখলাম ওই পানিগুলো নিচে পড়ার সাথে সাথে নিচের পানিগুলো অটোমেটিকলি উপরে উঠতে শুরু করেছে, এবং ওই পানি যখন উপরে উঠেছে, পানি বৃদ্ধি পেয়েছে, পানি অনেক পানি হয়ে গিয়েছে, তখন আমি কি করলাম, কিছু পানি নিলাম, যে আমার ওই কূপের পানি তো অনেকদিন নিচে চলে যাওয়ার কারণে, পানি কম হওয়ার কারণে হয়তো এটা লবণাক্ত হয়ে গিয়েছে, তো আমি এটা পান করে দেখলাম, দেখতে পাচ্ছি ওই কূপের পানি আগের চেয়ে আরো বেশি সুমিষ্ট হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মোবারক লাগার কারণে ওই কূপের পানি, যেটা কূপের পানি শুকিয়ে গিয়েছিল, কূপের পানি নিচে নেমে গিয়েছিল, ওই কূপের পানি এমন উপচে পড়ল, তারও অন্তরে যদি আমার ইমাম হুসাইনের মহব্বত থাকে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এটা আশা রাখতে পারি যে ইনশাআল্লাহ ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানকে জাগিয়ে দিবেন। কেন? একবার উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার আমি দেখতে পেলাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের উপর নিয়ে হাঁটতেছেন। তখন আমি এটা বললাম, কেমন উত্তম বাহন পেয়েছে, হে সাওয়ারি তুমি কেমন উত্তম বাহন পেয়েছ, অর্থাৎ তুমি এমন সত্তার উপর চড়তেছ যে সত্তা হচ্ছে দুজাহানের বাদশাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে উমর তুমি কেন এটা বলতেছ, কেমন উত্তম বাহন, তুমি এটা কেন বলতেছ না, যেমন উত্তম বাহন সে পেয়েছে এরকম উত্তম আরোহী ওই বাহনের উপর আরোহণ করেছে, যেমন বাহন তেমন আরোহী সাওয়ারি। এই জন্যই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদর্শ বাস্তবায়ন করার জন্য সারা জীবন চেষ্টা করেছেন। শুধু তাই নয়, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার ছোটবেলায় আমি আমার নানা জানের পাশে বসাছিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, তো তখন গনিমতের মাল বন্টন হচ্ছিল, এখানে আমার পাশে কিছু খেজুর ছিল, ওই খেজুরগুলো বন্টন হচ্ছিল, তখন আমি ওখান থেকে একটু খেজুর নিয়ে মুখে দিয়ে দিলাম। দেখুন, একদিকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাভাবিকভাবে আমার কাছে কেউ যদি কোনো জিনিস আনে বন্টন করার জন্য, আমার ছেলে মেয়ে নাতি যদি কেউ খায় আমি তাকে বারণ করব না, এটা আমাদের অভ্যাস। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শের বাহক, উনি আদর্শ সৃষ্টি করেছেন এই পৃথিবীর বুকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিলেন, মুখ থেকে বের করে নিলেন, উনি বলতেছেন, আমি কিছু মাত্র খেয়ে নিয়েছিলাম, আমার নানাজান আমার মুখের মধ্যে হাত ঢুকিয়ে যখন এটা বের করতে চাচ্ছে, আমি বললাম যে নানাজান আমি বমি করে ফেলি, উনি বমি করে দিলেন, বমি করার সাথে সাথে সব বের হয়ে গেল, যেটা অর্ধেক খেজুর ছিল সেটাও রেখে দিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ছোটবেলায় শিক্ষা দিয়েছেন। আসুন আমরাও এটা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিখিয়েছেন এটাই হচ্ছে আসল ইসলাম। আজকে আমরা যদি ইসলাম খুঁজতে চাই, আজকে যদি আমরা ইসলাম খুঁজি, ইসলামের আদর্শটা কি, তাহলে আমাদেরকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শ দেখতে হবে। ওনারা যে আদর্শে আদর্শিত ছিলেন, এই দুনিয়ার মধ্যে পথ চলেছিলেন, এটাই আল্লাহ তাআলা ইসলামের আসল আদর্শ হিসেবে এটা দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। প্রিয় স্বামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনেছি যে দশই মুহররমের সময় ইয়াজিদ বাহিনীরা নির্মমভাবে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। একে একে ওনার কলিজা টুকরা আলী আসগর, আলী আকবর সবাই শহীদ হয়েছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাপিষ্ট ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই, নিজের জান যেতে পারে, যা আমার আদর্শ আমার কাছ থেকে যেতে পারবে না। বর্তমান সময়ে অনেক মুসলমান এটা বলতে শোনা যায় যে হুজুর কি করব, দুনিয়ার সাথে পারি না, দুনিয়া এরকম চলতেছে, আমি তো আদর্শে পাতেছি না, হালালভাবে চলা তো অসম্ভব হয়ে গিয়েছে। তাদের জন্য আমি বলবো বড় মেসেজ হচ্ছে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্ত। পানি ছিল না, খাবার ছিল না, নাই বলতে কেউ নাই, 72 জন আহলে বাইতের সদস্য, আমার নবী পরিবারের সদস্য, কিন্তু ওই সদস্যরা চাইলে একটু যদি সমঝোতা করতেন তাহলে নাজ নিয়ামত ওনাদের কাছে চলে আসতো, খাবার চলে আসতো, ফোরাত নদীর পানি খুলে যেত, সবকিছু হয়ে যেত। কিন্তু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকে যদি আমি ইয়াজিদের কাছে মাথা নত করি তাহলে কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত সবসময় যে বাতিলের কাছে মাথা নত করা শুরু করবে। আমি এটা শিক্ষা দিয়ে যাই, আমার নবী আমাকে মহব্বত করেছেন, এই পরিবারকে মহব্বত করেছেন, আমরা আজকে যদি কোরবানি দিয়ে যেতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে এটা আমার আল্লাহ তাআলার পক্ষে বড় একটা দলিল হবে, যারা হকপন্থী তাদের জন্য দলিল হবে যে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রিয় স্বামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রত্যেকটা এই আদর্শই পাই যে কখনো বাতিলের কাছে মাথা নত আমরা করব না, কখনো ইসলাম বিরোধী শক্তির কাছে আমরা মাথা নত করব না। আমাদের মাথা ঝুঁকবে তো আল্লাহ তাআলার দরবারে ঝুঁকবে। যারা সৈয়দজাদা তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইয়াজিদ বাহিনীরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মুবারক বর্ষার অগ্রভাগে একটা বর্ষার উপর বিদ্ধ করে যখন কুফার অলিতে গলিতে ঘোরাঘুরি করছিল, কেমন নির্মম ইতিহাস! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাথা মুবারক শহীদ করেছে, রেখে দেয় না, এটাকে কেটে ওই মাথা মুবারককে বর্ষার মধ্যে বিদ্ধ করে এটাকে গলি অলিতে গলিতে ঘুরেছে, কত বড় জালিম! অগ্রভাগে যখন নিয়ে আনন্দ ফুর্তি করে ইয়াজিদ বাহিনীরা আনন্দ ফুর্তি করে বিভিন্ন কুফার অলিতে গলিতে ঘুরছিল, তখন এক ব্যক্তি কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করছিল। সেটা কি? সূরা কাহাফের একটা আয়াত, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীমি কানু মিন আয়াতিনা আজাবা। কানজুল ইমান থেকে অনুবাদ, আপনি কি অবগত হয়েছেন পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। এটা আয়াতের অর্থ। তো ওই ব্যক্তি যখন এটা তিলাওয়াত করছিল তখন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথা মুবারক থেকে আওয়াজ আসলো যে হে আল্লাহর বান্দা, এটা আরবি ভারত হচ্ছে, আজাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি, অর্থাৎ হে আল্লাহর বান্দা, তুমি আসহাবে কাহফের ঘটনাকে শুনে এবং পরে আশ্চর্য হচ্ছ, এর চেয়েও আশ্চর্যের ঘটনা হচ্ছে আমি ইমাম হুসাইনের শাহাদত, যে নবীর নাতির সাথে তাদের উম্মত নামদারি কতগুলো মানুষ মুসলমান কিরকম খারাপ আচরণ করতেছে, এটাই হচ্ছে আল্লাহর একটা বিস্ময়কর ঘটনা, এটাও তুমি স্মরণ রাখো। কোথা কোথেকে আওয়াজ আসতেছে? বর্ষার উপর থেকে, কাটা মাথা মুবারক থেকে, কাটা মাথা মুবারক থেকে আওয়াজ আসতেছে। মনে রাখবেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে বিভোর হয়ে যায় তাদের শরীর থেকে যদিও অঙ্গ পৃথক হয়ে যায়, কিন্তু তাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা প্রাণ দান করেন। এটা ওনাদের কারামত, এটা ওনাদের কারামত। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথা মুবারক যদিও শরীর মুবারক থেকে বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই মাথা মুবারকের মধ্যে প্রাণ দিয়ে ওই কুফাবাসীদেরকে এটা শুনিয়ে দিয়েছেন যে তোমরা আমাকে হয়তো জাহিরি ভাবে প্রকাশ্য ভাবে হত্যা করেছ, কিন্তু তোমরা আমার আদর্শকে হত্যা করতে পারো নাই, তোমরা আমার কারামতকে আমার ক্ষমতাকে হত্যা করতে পারো নাই। আমি এই অবস্থায়ও আমার আল্লাহ তাআলার কালামে পাক পড়ে আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। প্রিয় স্বামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আমরা একটা মেসেজ পাই, সেটা হচ্ছে এখন আমরা সবাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি। কেন মহব্বত করবো না? এটা আমাদের ইমানের দাবি। উনি আমার আল্লাহ তাআলা এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মহব্বত করার জন্য বলেছেন। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাটা মাথা মোবারক বর্ষার উপরেও কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতকারী নামধারী আমরা মুসলমানরা বছরে একবারও হয়তো অনেকেই কোরআন শরীফ তেলাওয়াত করছি না, কোরআন শরীফ স্পর্শ করে পর্যন্ত দেখছি না। আজকে আমি যদি এখানে জিজ্ঞাসা করি যে আজকে আমরা কে কে কোরআন শরীফ পড়েছি, হাত যদি তুলতে বলা হয়তো অনেক হাত না উঠে নিচে থেকে যাবে। কোরআন শরীফ স্পর্শ করা এটাও ইবাদত, এটাও সওয়াবের কাজ। কোরআন শরীফ তিলাওয়াত করা সওয়াবের কাজ, শুধু তাই নয়, কোরআন শরীফ এটা তিলাওয়াত করা সওয়াবের কাজ। কোরআন শরীফকে কেউ যদি পড়তে না জানে, তোতলামির কারণে যদি পড়তে দেরি হয় কষ্ট হয়, তাহলে আমার আল্লাহ তাআলা তার জন্য দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করেছেন। দেখাও ইবাদত, ছোঁয়াও ইবাদত। উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে রয়েছে, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন একবার কোরআনুল করিম নিয়ে চুমু খেতেন, মাথার উপর রাখতেন এবং দোয়া করতেন, আল্লাহ তোমার এই পাক কালামের উসিলায় আমার উপর তুমি দয়া করো। এই আমলটা আসুন আমরা আজকে নিয়ত করে নিই। দাওয়াত ইসলামীর সুন্নত বরা ইসলিমাতে এসেছি, কিছু না কিছু আমল না নিয়ে গেলে আসার যাওয়া হবে, তেমন কোনো উপকার হবে না। আসুন আজকে আমরা নিয়ত করে নিই, আল্লাহর পাক কালাম আমার ঘরে আছে, এটা অনেক সময় ময়লায় এটা একদম দেখে যায়, ওই কোরআন শরীফকে প্রতিদিন নিয়ে একটু আতর লাগিয়ে দিলে আমার আল্লাহ তাআলা খুশি হবেন, কেননা এটা আমার আল্লাহ তাআলার কালাম। এটা আমরা আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ এটাকে আতর লাগাবো, সুগন্ধি লাগাবো, এটাকে ফ্রেশ রাখবো, এবং যদি সম্ভব হয় উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহ আদর্শের উপর আমল করতে গিয়ে দিনে একবার এটাকে চুমুকিয়ে মাথায় লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তো প্রিয় স্বামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা হলেও কোরআন শরীফ তিলাওয়াত করবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইজান আমি তো পড়তে চাই, আমার পড়াটা শুদ্ধ না, তো আপনার জন্য দাওয়াত ইসলামী একটা ডিপার্টমেন্ট খুলেছে যেটার নাম হচ্ছে প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা। প্রাপ্তবয়স্কদের এটা কোরআন শরীফ পড়ার একটা ডিপার্টমেন্ট বানিয়েছে, বিভাগ বানিয়েছে, আপনি জিম্মাদারের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়াতে পড়তে পারেন, শিখতে পারেন। এবং কোরআন শরীফ যাদের অশুদ্ধ তারা শিক্ষাকালীন অবস্থায় যদি কোনো ভুল করে, এই মাসালাও মনে রাখবেন, অনেকেই বলে যে আমার এখনো আলিফ বা তা সা জিম হা খ এবং পুরো কোরআন শরীফ আমি কোনো নাজারা শেষ করতে পারি নাই, কোরআন শরীফ পড়লেই ভুল হচ্ছে, কারি সাহেবের কাছে গেলেই ভুল হচ্ছে, এখন আমি কোরআন শরীফ পড়লে গুনাগার হব। মনে রাখবেন এটা মাসালা কোরআন শরীফ তিলাওয়াত শিক্ষাকালীন সময়ে আপনি যদি তিলাওয়াত করেন, এর মধ্যে কোনো ভুল হলে এটা আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একবার আমার উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এক ব্যক্তি এসে এভাবে বলল যে অমুক সিরিয়ার বিভিন্ন দেশের বিল্ডিং গুলো অনেক সুন্দর সুন্দর। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর, তুমি যদি চাও জান্নাতে তোমারও সুন্দর বিল্ডিং হোক, তাহলে তুমি একটা কাজ করবা, প্রতিদিন কমপক্ষে 10 বার করে সূরা ইখলাস শরীফ পাঠ করবা। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করে, আমার আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বিল্ডিং নির্মাণ করেন। এই জন্যই তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন গিয়েছেন, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল্ডিং দেখেছেন, এত চমৎকার, বাইরে থেকে ভিতরে দেখা যাচ্ছিল, ভিতর থেকে বাইরে দেখা যাচ্ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, হে উমর, তোমার বিল্ডিংটা বড়ই সুন্দর ছিল, আমার একটু ইচ্ছে জেগেছিল আমি যেন এটার ভিতর ঢুকি, এত সুন্দর জান্নাত এর বিল্ডিং, কিন্তু উমর ভালো লাগে নাই যে উমর এটা মনে হয় ভালো মনে করবে না, সেজন্য আমি প্রবেশ করি নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর উমর আল ফারুক রাদিয়াল্লাহু চোখ থেকে পানি ছেড়ে দিলেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জান্নাতে বিল্ডিং হচ্ছে সেটা তো আপনি নবীর উসিলায়, আপনার উপর ইমান এনেছি বলেই তো আজকে আমার জন্য জান্নাতে বিল্ডিং হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলে তো আমার জান্নাতের জন্য এটা একটা সৌভাগ্য হতো যে আমার জান্নাত এটা আপনার কদম মোবারক পেয়ে এটা সৌভাগ্যশালী হয়ে যেত। তো সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের জান্নাত আমার নবী মেরাজে দেখে এসেছেন, আমার আর আপনিও যদি এটা পড়ি ইনশাল্লাহ আমাদের জন্য জান্নাত ওখানে হবে, বিল্ডিং ওখানে আল্লাহ তালা বিল্ডিং করবেন, বিশ্বাস করে যদি করি আল্লাহ তালার দয়া আমাদের উপর হবে। প্রিয় স্বামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করে নিজে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন বেশি থেকে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনেকের মনে প্রশ্ন আসে, ইয়েজিদিরা দন সম্পদ নিয়ে, দন সম্পদের লোভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের সাথে এরকম আচরণ করেছে, তাদের দন সম্পদের কি হলো? আমার আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল আলিয়া তার রিসালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাতের মধ্যে এটা বর্ণনা করেছেন যে ইয়েজিদিরা অনেকগুলো স্বর্ণ মুদ্রা ইয়েজিদ থেকে নিয়ে গেল ঘরের মধ্যে। ঘরের মধ্যে যখন নিয়ে তারা একটা বক্সের মধ্যে রাখলো, সকালে উঠে দেখতেছে ওই রাতে গিয়ে রেখেছে, সকালে উঠে দেখতেছে ওই দন সম্পদ সবগুলো কঙ্কর ইটে পরিণত হয়ে গিয়েছে। তা তাদের হঠাৎ অনুভূতি আসলো, হাই হাই আমরা কি করলাম, দুনিয়ার সম্পদের লোভে পড়ে নবীর নাতির সাথে এরকম আচরণ করলাম, হাই আখেরাত তো বরবাদ গেলাম, দুনিয়াতে তো আমাদের কোনো লাভ হলো না, আমাদের দন সম্পদ সব আজকে কঙ্করে মাটিতে ইটে পরিণত হয়ে গিয়েছে। তাই তারা এটা বুঝতে পেরে অনুতপ্ত হলো, অনুতপ্ত হয়ে এখন তো অনুতপ্ত হয়ে আর কোনো কাজ নাই, এখন কোনো লাভ নাই, এটা তারা বিয়াদবি যা করার করে ফেলেছে, তাদের ব্যাপারে ফয়সালা হয়ে গিয়েছে। এখন ওই তারা তো বিয়াদবি করেছে, ওই সময়কালীন সময়ে এক পাদ্রী তার গির্জা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মুবারক নিয়ে যেতে দেখে ইয়েজিদ বাহিনীর কাছে জিজ্ঞাসা করলো, এটা কার মাথা? তারা বলল, এটা হচ্ছে ইমাম হুসাইনের মাথা। পাদ্রী বলল, তোমরা বড়ই নিকৃষ্ট লোক, বড়ই খারাপ লোক, তোমরা তোমাদের নবীর নাতির মাথা নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করছো, একটা কাজ করো, তোমরা তোমাদেরকে আমি 10,000 দিরহাম দিব একটা রাতের জন্য, এই মাথা মোবারকটা আমার কাছে রাখো, নসিব ভালো হলে কাজও ভালো হয়, যাদের নসিবে ভালো কিছু আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালো কিছু করার জন্য এটা জজবা সৃষ্টি করে দেন। তার নসিবের মধ্যে ইমান ছিল, দয়া ছিল, ওই পাদ্রি কি করলো 10,000 দিরহামের বিনিময়ে ওই মাথা মোবারক রাখলো, রেখে রাতে এটাকে গোসল করালো, ভালো করে যা কিছু লেগেছে এগুলো সব পরিষ্কার করলো, সুগন্ধি লাগালো, লাগিয়ে সে বসেছিল। সে যখন গভীর রাত হলো সে দেখতে পেল ওই মাথা মুবারকের উপর ছাদ থেকে আসমান থেকে একটা আলো এসে পড়ল। আলো এসে পড়ার দেরি, এদিকে আলো এসে পড়েছে ওদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাথা মুবারকের মধ্যে চোখ মুবারক অটোমেটিকলি খুলে গিয়েছে এবং ওই মাথা মোবারক থেকে আওয়াজ আসলো, হে পাদ্রী তুমি যদিও মুসলমান না কিন্তু নামদারি মুসলমান আমার সাথে এরূপ আচরণ করেছে, তার তুমি আমার সাথে সুন্দর আচরণ করেছ, আজকে আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে মুসলমান বানিয়ে জান্নাতবাসী করুক। সে এই ঘটনা যখন দেখল সে সারা রাত কান্না করতে লাগলো, কান্না করে সকালে এসে সে মুসলমান হয়ে গেল এবং তার সমস্ত দন সম্পদ যা ছিল সবকিছু দীন ইসলামের জন্য ব্যয় করে দিল। একদিকে ইয়েজিদ বাহিনীরা নামদারি মুসলমান হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে নাচানাচি করার কারণে তারা জাহান্নামের হকদার হল, অন্যদিকে একজন বিধর্মী যে মুসলমানও না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারককে সম্মান করার কারণে তার ইমান নসিব হল। সেজন্য বোঝা যাচ্ছে সবাই যদি আমরা মনে করেন মুসলমান সবাই একরকম হবে না, সবার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আহলে বাইতের মহব্বত একই রকম থাকবে না, এটার মধ্যে ভিন্নতা থাকবে। সেই জন্য আমি ফলো করব কাকে, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের মহব্বত থাকবে। এই জন্য ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করল, হুজুর আমি হকপন্থীদেরকে কিভাবে চিনব, কারা আল্লাহর প্রিয় বন্দা, হক বন্দা, সত্য বন্দা কিভাবে চিনব এবং তাদেরকে আমরা কিভাবে বুঝতে পারবো যে এরা হকপন্থী? তখন ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এভাবেই চিনবা যে তারা যখন প্রত্যেক দলে যারা হক দল হবে তারা যখন তাদের মাহফিল বসাবে আসর বসাবে তখন তারা কিছুক্ষণ পরপর আমার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়তে থাকবে এবং তাদের কথাবার্তার মধ্যে আহলে বাইতের প্রতি মহব্বত বের হতে থাকবে। তো বুঝে নিবে যে এরাই হচ্ছে হকপন্থী, এরাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তাই আমরা সৌভাগ্যক্রমে দাওয়াত ইসলামী এবং আমরা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পেয়েছি, তো আমাদের উচিত এই আদর্শ নিজেও ধারণ করা, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। শুধু আমি কেন এই নিয়ামত পেয়ে বসে থাকবো, আমি আমার আদর্শ দিয়ে, আমার কথাবার্তা দিয়ে, আমার বুঝানি দিয়ে, আমার বিভিন্ন আদর্শ দিয়ে আমি কোরআন এবং সুন্নাত মোতাবেক নিজেকে চালিয়ে আমি আরো দশ জনকে যদি আনতে পারি, আরো একশো জনকে যদি আনতে পারি, আরো পাঁচশো জনকে যদি আনতে পারি, এটা কাল কিয়ামতের ময়দানে আমি আর আপনি জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। সেজন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আগামী ইস্তিমাতে আমরা একা আসবো না, আমরা ইনশাআল্লাহ কমপক্ষে তিনজন ইসলামী ভাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার মাদানী ইনামত তথা নেক কাজ, যেটাকে এখন নতুন নাম দেওয়া হয়েছে নেক কাজ, এই নেক কাজের উপর আমল করার এবং কাফেলায় সফর করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এলমে দিন প্রচার প্রসার করার এবং এলমে দিনকে অন্যের কাছে পৌঁছিয়ে দিয়ে এটাকে সার্বিকভাবে প্রসার করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।